శ్రీరామస్వరామినే గౌరీశక్తిపాయ రూపానుభవరాజే অনুসন্ধান করে জানতে পেরেছিলেন যে মায়াপুর মুসলমান তার নাম রেখে দিয়েছিল মিয়াপুর, মায়াপুরের নাম। ফতেহপুর ঠাকুর ওইখানে গিয়ে দেখেন যেখানে তেজাপুঞ্জ ছিল, পরে দিয়ে যে আবার ওইখান থেকে দর্শন করেন ওখানে পঞ্চপত্র নিয়ে আর সমস্ত পরিকর নিয়ে ওইখানে বিরাট তুমুল ভাবে তিনি নৃত্য করছেন আর কীর্তন করছেন। তিনি ওই দর্শন করে আবার জগন্নাথ দাস মহারাজকে যিনি বৈষ্ণব সার্বভৌম তাকে ওই স্থানে নিয়ে যান আর বাংলাদেশে সমস্ত বড় বড় বিদ্বান ব্যক্তি পুরাতত্ত্বে তারা পারদর্শী এম যুগান্তর কি আনন্দবাজারের সম্পাদক তখন তরুণকান্তি ঘোষ তার বাবা এই সব লোককে নিয়ে এসে আর ওই স্থানকে নির্দেশ করেন যে এই স্থান হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলী এবং জগন্নাথ দাস মহারাজ ওইখানে তো দণ্ড নৃত্য করেন, তখন ওখানকার জমিদারি ছিলেন ঠাকুর আর ওইখানে চৈতন্য মহাপ্রভু সেখানে স্থান সেইখানে আর চালার ঘর করে ওইখানে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া দেবী পদতে ঠাকুর ওখানে সৃষ্টি করেন তার ভাত রূপাদেশ করলেন এন তখন বিশ্বে প্রচার আরম্ভ। এই ভক্তি বিনোদ ঠাকুর আধুনিক রেখেছে যেরকম হতে গঙ্গাকে ভাগীরথী আয়ন করেছিলেন ভগীরথ ওই রকম হতে সুপ্ত ভক্তি প্রকাশ ধারা তিনি হচ্ছেন ভগীরথ, আর এই জন্য তিনি সপ্তম গোস্বামী রূপে নির্মিত হয়েছেন। আমাদের চৈতন্য মহাপ্রভু যত রকমের পরিকর আর যত জন ছিলেন আজ পর্যন্ত তার মধ্যে ভক্তি বিনোদ ঠাকুর সমস্ত আচার্যের বিচারকে ক্রমীভূত করেন, তিনি গৌরী বৈষ্ণব যে ভারত তাকে সংরক্ষণ করেছেন রূপ গোস্বামীর বিচারধারা অর সিদ্ধান্ত ছিল সনাতন গোস্বামীর বৈধারা জীব গোস্বামী সিদ্ধান্ত বিচার পরবর্তীকালেতে কৃষ্ণদাস প্রিয়াস গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি সমস্ত বিচারধারা এই মহাপুরুষের বিচারধারার মধ্যে সবগুলি প্রণীভূত আছে। এই মহাপুরুষ ওই সময়তে যদি না আসতেন তাহলে গৌরী বৈষ্ণব ধারা তাই মুক্ত হয়ে যেত। আউল বাউল সহজিয়া সকি ঢেকি নায়ক মেয়েরা মেরি এই তিনি থাকত। এই মহাপুরুষ যেরকম হতে চৈতন্য ধামকে মায়াপুর ধামকে প্রকাশ করেছেন গৌর নামও সেরকম হতে তিনি প্রকাশিত করেছেন। কতগুলি সহজিয়া তারা উচ্চ স্বরে নাম কীর্তন করত না, হরে কৃষ্ণ তাহার উপরে জপে আমাদের মধ্যে কতগুলি আগাছ লোক আছে, তারা এখন হরে নাম হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ উচ্চ করে তা বলে না, তার কাণ্ডে জপ নিয়ে বলে। তিনি এইটা স্থাপিত করলেন যে হরে কৃষ্ণ নাম জপনীয়, উপাংশু জপ আর কীর্তনীয়। কত কীর্তন করলে আরো তাহার কতগুলো মহিমা পেয়েছি। তাছাড়া তিনি পদাবলী থেকে আরম্ভ করে সিদ্ধান্ত গ্রন্থ থেকে আরম্ভ করে এমন কোন সাহিত্যে কোন দিক নাই যার মধ্যে তিনি প্রচার করেন নাই। এনার পূর্বে অশিক্ষিত গৌড় বৈষ্ণব নিজেকে পরিচয় দিত সহজিয়া রায়ের ছবি, এনারা সরকারটিকে বড় বড় শিক্ষিত জগতের বড় বড় বিদ্বান গৌড় বৈষ্ণব সমাজে প্রবেশ করতে আরম্ভ করে। এই মহাপুরুষ এই জগতের কোন লোক ছিলেন না, তিনি পর জগতে মহাপ্রভু পরিক আর কৃষ্ণ নিজার কমল মঞ্জারি তাহার পরিচয় তিনি দিয়েছেন, তাহার বসন সম্বন্ধ ইত্যাদি এইসবগুলি সবগুলিকে বিচার এইসবগুলি দিয়েছেন, নিজের পরিচয় আত্মপরিচয়ের মধ্যে এইসবগুলি দিয়েছেন। পরে উনার সম্বন্ধে শ্রম করবেন আমি সংক্ষেপে সূত্ররূপে শুধু বলে যাচ্ছি। এই মহাপুরুষ কোন সময়তে প্রকট কালেতে দেবতাদের সভাতে অতিচ্ছেদ সুদূর আছে আরো ভাজতে মান আনন্দ ভাব সাধু যেমন এই শ্লোক নিয়ে বিচার চলতে ছিল অতিচ্ছেদ সুদূর আছে আরো ভাজতে মান আনন্দ ভাব ভগবান যাহা ভজন করবে তাহা আবার দুরা চারি কেন হবে এই নিয়ে তাহাকে মীমাংসা কুচি হচ্ছিল না। এই মহাপুরুষকে তখন পার্বতীকে ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন এই মহাপুরুষকে ওখানে নিয়ে যায় আর ওইখানে নিয়ে ওই দেবতমাকে যেখানে সে বৃহস্পতি পর্যন্ত আছেন বড় বড় ঋষিরা আছে ভক্তিগুলোর ঠাকুরকে ক্ষমা মনে করবেন না, খাস মহলের লোক রাধারানীর কিঙ্করি স্বরূপ আছে অর্থাৎ বৃহস্পতি তাহার কদমকে জ্যোতির কাছে তাহার পদগুলির কাছে তিনি কুচু লাগতে পারবেন না। এই জন্য সেই দেহ সমাধি দিয়ে তিনি বললেন যদি অনন্ত ভাগ হয় সাধুরের কেমন সাধুই কেন কিছুদিনে পরে হরি নাম প্রভাবেছে সেটি পরম সাধু সেটি হবে এই জন্য তাহাকে অবজ্ঞা করবে না, লোকে তো অপরাধ হয়ে যাবে। এখন যদি এইরকম একটা লোক দুরাচারী আজামী আজ যখন ভগত ভজন করল তখন সে যা ভগত ভজন না যখন একটি কৃষ্ণ নাম করবো তার ছেলের জন্য নারায়ণ নাম তখন কেউ বলতে পারত যে সে একটি মহাত্মা আর ভাগর পার করে গিয়েছে তার মহিমা কে জানে। ওই কৃষ্ণের নারায়ণের যিনি পরিক যার তাহাকে নিয়ে আসতে এসেছিলেন তাহারা বুঝতে পারল যে এক শ্রীকৃষ্ণ নামের কত মহিমা নারায়ণ নামের কত মহিমা এইটা মুক্ত হয়ে গিয়েছে কিন্তু কেউ বুঝতে পারল কি ওই রকম ভাবে সে যিনি বৈষ্ণব তার মধ্যে কদাচিত কোন যদি দোষ কেউ যদি লক্ষ্য করে আপনি যদি শুদ্ধ বৈষ্ণব যদি হন নিরন্তর কৃষ্ণ নাম করেন খবরদার তাহার কোন উচ্চারণে অপরাধ না পড়বে যত পবিত্র সাধন আছে সাধুতন রাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ সকল শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেমী জল
জন্মায় পাখির অল্প সঙ্গ
অল্প সঙ্গে হয়ে যাবে কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, গুরুর প্রতি অবজ্ঞা হয়ে যায়, তাহলে আর রক্ষা
নাই।
ভগবানের ভক্তের ভজন করলেও যদি গুরু বৈষ্ণব কেউ নিন্দা, তার বিরুদ্ধ আচরণ অবজ্ঞা করে, কোটি কল্পে নাহি তবে তাহার নিষ্ঠা। এই জন্য এই শব্দ বিচার করে খবরটা আমরা এটিকে সাবধান থাকবো। হম লোক যা পর আয়ে হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর জি কাজ স্থান পর ভজন করতে থে, আর ইহি পর উনকি সমাধি ভি হ্যা। পহলে ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থে, উনি কে লড়কে কে রূপ মে আর শিষ্য কে রূপ মে ভক্তি সিদ্ধান্ত প্রতি ঠাকুর জি হ্যা, জিনোনে বিশ্ব মে সর্বত্র প্রচার কিয়া থা। वो यदि नहीं आते तो वैष्णव धर्म की रक्षा नहीं होती। आज विश्वभर में जो कृष्ण नाम का प्रचार हो रहा है, मठ हो रहा है, पश्चात देश के लोग भी महाप्रभु के विचार के तरफ में आ रहे हैं। इसका मूल कारण यही महापुरुष हैं। ये यदि नहीं आते, आज लाखों लाखों लोग जो परिक्रमा करते हैं, ये सब कुछ बंद हो जाता। इसलिए भक्ति विनोद ठाकुर जी के चरणों में हम लोग नमन करने के लिए हम यहाँ पर आए हैं। আমাদের গুরু পাঠ পদ্ম প্রথমে মায়া শুনছেন না, তিনি বলছেন যে ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছেন ধাম, ধামের পরিক্রমা প্রবর্তক এবং প্রদর্শক। তার কাছে আমরা যে আদেশ দিব আগে, তার চরণে আমরা প্রণত হব, আর নিশ্চিন্ত হিসেবে কৃপা চিন্তা করে দিয়ে তারপরে আমরা আমাকে যাব মায়া শুনে। তিনি বিকার না দিলে আমরা পরিক্রমার বিকার কোথা দিতে পারবো। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বাস করবে যে আমরা প্রণত হব, তার নিকটে যে ভিক্ষা মানব, যাতে নদীর ধাম পরিক্রমা আমাদের সুস্থ হোক, আর তাহার যে যথার্থ ফল বহু প্রেম আর অথবা গতি প্রেম আমরা লাভ করতে পারি, আমাদের তো রোগ বলতে পারি। এই প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করি। পূজ্যপাদ মহারাজ কিছু কিছু আপনাদের কাছে বর্ণন করবেন। আমি সংক্ষেপে
কৃষ্ণকৃষ্ণ ভূতলি শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে শিবাসবাঙ্গী দেবী দ্বৈতায় কৃপার্থে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়ী প্রভবে নমামি বৈদ্যমচন্দ্র লীলা নমামি গৌরস্থলী বিভূতি নমামি গৌরহ পদাশ্রিতা নমামি গৌরহ করুণাবতারম গোদ্রম স্থান। হয়তো আপনারা বৈষ্ণবনের মুখেতে রাস্তায় এ স্থানের মাহাত্ম শুনেছেন। ইন্দ্র প্রথমে কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, সেই জন্য ইন্দ্রের পদ প্রায় যায় যায় অবস্থা। তখন ইন্দ্র তার গুরুর নিকটে গিয়ে বললেন, আমি তো এইরকম বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের উপর, ভক্তগণের কৃষ্ণের প্রিয়তম জনগণের উপর নানা অত্যাচার করলাম, এখন আমার কি গতি হবে বলুন। গুরু তখন তাকে ভর্ৎসনা করলেন, তোমার সম্বন্ধে তোমার মতন দাম্ভিক ব্যক্তি এখনই ইন্দ্রপদ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, কোন সন্দেহ নাই, আমি তোর সম্বন্ধে কিছু করতে পারবো না। ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা বললেন আমার দ্বারা কিছু হবে না, তিনি হচ্ছেন গাভী প্রিয়, তুমি সুরভি গাভীকে নিয়ে যাও, সেখানে গিয়ে তার আনুগত্যে, যদি তিনি হচ্ছেন সুরভি প্রিয়, সুতরাং তার আনুগত্যে যদি কৃষ্ণের পাদ পদ্মে গিয়ে শরণাগত হও, তাহলে সুরভির কৃপায় তুমি উদ্ধার লাভ করতে পারবে। সুরভির কাছে গেলেন, ইন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুরভি বললেন যে আমি তোমার ওকালতি করতে যাব না, তোমার সঙ্গে যাব, কিন্তু তোমাকে গিয়ে আগে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হবে। তখন ইন্দ্র সুরভির আনুগত্যে ওই গোবর্ধনে এসেছিলেন, ভগবান সাত দিন গোবর্ধন ধারণ করে ইন্দ্রের গর্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। কিন্তু ভগবান তো অধিকার অনুসারে দেবগণের পূজাও করেছেন এবং গোপগোপীগণের পূজা করেছেন, কিন্তু তারা তো সে ইন্দ্রেরই পূজা করতে যাচ্ছিল, বাধা দিলেন কেন? এখানে একটা কারণ হচ্ছে, ইন্দ্র ভক্তগণের প্রতি চাচ্ছন্দ মনে করতেন, এসব গোয়ালা বেচারা এরা আমার কি পূজা করবে, এই ভগবান তো তার আগে তো পূজা করতেন, বাধা দিচ্ছিলেন না। কিন্তু ইন্দ্রের এই গর্বকে খর্ব করবার জন্য কি, আমার পিতা মাতা আমার ভক্তগণ দেবগণের বন্দিত, কাহাকার ইন্দ্র তুমি আমার পিতা মাতা ভক্তগণের তুমি নিন্দা করছো, তোমার আমি গর্ব খর্ব করব। সেই জন্যই গোবর্ধনের ভান করে ইন্দ্রের গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। শেষে ইন্দ্র এসে সপ্তমীর দিন না দশমীর দিন দেখছেন যে আমার গোবর্ধনের ইন্দ্র কি ক্ষতি করেছে না করেছে, একাকী এসেছেন, আর কোন সঙ্গে কোন প্রিয় ভক্তগণকে আনেন নাই। তখন ইন্দ্র এসে সাষ্টাঙ্গে পড়ল, তখন সুরভি গাবি ঝাঁপ দিয়েছেন, তখন এই কৃষ্ণ মনে করলেন যে মা কুশল এসেছেন, এই বলে প্রথমে গাবিকে সম্মান করলেন, তারপরে ইন্দ্রের গর্ব খর্ব করে শেষে ওইখান থেকেই গোবিন্দ কুণ্ড প্রকাশিত হয়েছে। এখন সেই ইন্দ্রের সে কথা মনে আছে, সেই মনে করল যে সেই তো কৃষ্ণ যে তিনি তো গৌরাঙ্গ, না জানি তার পাদ পদ্মে ভবিষ্যতে অপরাধ না হয় এই জন্য সেই সুরভি নিজের সঙ্গে করে এই স্থানে এসেছিলেন, এই জন্য স্থানে এসে গৌরহরির সব স্তুতি করে প্রভু আর যেন আপনার চরণে প্রিয় ভক্তগণের চরণে আমার অপরাধ না হয়, আমাকে রক্ষা করুন, সেই জন্য স্থানটির নাম হচ্ছে গোদ্রুম, এবং গোদ্রুম মানে সেই ডুমের সে বৃক্ষ তলে এসে গাভীর সহিত এখানে ভগবানকে গৌরহরিকে স্তব স্তুতি করেছিলেন, এই জন্য এর নাম হচ্ছে গোদ্রুম। তারপরে আমরা তো ভক্তি যাজন করি, ভক্তগণ বলছেন যে এই হচ্ছে কীর্তনীয় পীঠ, এর স্থান হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, কীর্তন না করলে হরির পার পদ্ম উপলব্ধি হবে না। আমাদের যত প্রকার ভজন আছে তার মধ্যে কীর্তনে কি প্রাধান্য দিয়েছেন, এই জগতে শব্দ থেকেই সব কিছু হয়, শব্দকে বাদ দিলে কোনো কিছু সম্পাদিত হয় না, মূল হচ্ছে শব্দ, শব্দের মাধ্যমে আমরা বস্তুকে চিনব, শব্দের মাধ্যমে বস্তুকে অনুগত করতে পারব, শব্দের মাধ্যমে বস্তুকে বিতশুদ্ধ করতে পারব। সুতরাং এইটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। পূজনীয় প্রভুজ্য চরণ শ্রীল কেশব গোস্বামী মহারাজ এইখান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই তিনি অবশ্য ভক্তগণের ভাবানুসারে, ভক্তগণ হচ্ছেন স্বাধীন, তাদের ভাবানুসারে এক বস্তুকে আরম্ভ করে তারা তাদের আরাধ্য দেবের যাজনা করেন। সুতরাং পূজনীয় কেশব মহারাজ মনে করতেন যেহেতু কলিতে কীর্তনই প্রধান, সুতরাং আমি কীর্তনাক্ষ দ্বীপে কইলে প্রথমে গিয়ে আত্মসমর্পণ করি, তারপর আমি আমার অঙ্গ যাজিত করব, ব্যক্তি স্বাধীনতা ভক্তগণের আছে, সুতরাং সেখানে কার ব্যক্তি স্বাধীনতার উপরে কৃষ্ণ হস্তক্ষেপ করেন না। এই জন্য পূজনীয় কেশব মহারাজ গোস্বামী মহারাজ এই স্থান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই কীর্তন পরিক্রমা আরম্ভ করতেন। সুতরাং এটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, এইখানের মহিমা সবচেয়ে বেশি। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের এইখানে সমাবেশ, শ্রী গৌরকেশব দাস গোস্বামী মহারাজের সমাবেশ, এবং শ্রী জগন্নাথ বাবাজী মহারাজের সমাধি ত্রিমণি সঙ্গ ত্রিবেণীদের পার্বত্যের কাছে তুচ্ছ প্রয়াগরাজ বলা হয় তীর্থরা ভগবান হরি শেষে অনেক কথা আমি বলতে চাই না। প্রয়াগরাজকে তীর্থরাজ করেছিলেন, সব তীর্থে এসে তার পার্বত্যে মত হতেন। এখন গোবর্ধন এবং ব্রজমন্ডল আসেন নাই, তখন এই প্রয়াগরাজ যে বিষ্ণুর কাছে বলছেন প্রভু সব তীর্থের তো আপনি আমাকে সম্রাট করলেন, তাহলে গোবর্ধন আসছেন না কেন, ব্রজমন্ডল আসছেন না কেন, তারাও তো তীর্থ। তখন শ্যামসুন্দর বললেন বেটা তোমাকে তীর্থের রাজা করেছি, আমার ঘরের তো রাজা করি নাই, সুতরাং তুমি তাদের নিকটে যে নত হো। এই জন্য কীর্তনাক্যাদি এর মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর গোস্বামী মহারাজ এবং জগন্নাথ দাস বাবাজী মহারাজের এইখানে সমাবেশ স্থান। কোটি তীর্থ হয়তো শ্রেষ্ঠ স্থান, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, তাই বলে সমমনে করিবেন না। মাটির মধ্যে তো অনেক তফাৎ, হয়তো মাটি সব থেকে সব পৃথিবী থেকে যাত, কিন্তু এই ভূমি হচ্ছে নমামি গৌরস্থলং তৃতিবিভূতি, এ মালিকের স্থান নয়, সচ্চিদানন্দ বিগ্রহ যে ভগবান বলদেব, তিনি এই ধাম রূপেতে পরিণত হয়েছেন। সুতরাং ধাম কথা বলে এখানে আপনারা এসেছেন আনুগত্যকে কীর্তন করিবেন, কীর্তনেতে সব কিছু হয়, জয়তি জয়তি নামানন্দ মূল জয়তি জয়তি নামানন্দ মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন কথমতি সচিদাত্ম মুক্তিদম প্রাণিনাং যত পরমমৃত বেকং জীবনং ভূষণং মে। এই যে নাম, এইরকম নাম করলে বিরমিত নিজ ধর্ম সব কিছু হয়ে যায়, যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধ্যান পূজাদি যত্ন কিছু বাকি থাকে না। ভাগবতে একটা শ্লোক বলেছেন, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্র দেশ কাল আহ বর্ষুন সর্বং করোতি নিচ্ছিদ্রং নাম সংকীর্তনস্তব, নাম করলে আর কিছুই বাকি থাকে না। কিন্তু কলিযুগে নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম, এইটি আজকে বলেছে সনাতন গোস্বামী বলেছে, নানাবিধ কীর্তনেষু নাম কীর্তনে মুখ্য, ব্যাখ্যা করা পুরাণ পাঠ করা স্তব করা সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নামের মধ্যে সব আছে, না বলতে পারবেন না। আগে বলেছি শব্দেই মূল, কিন্তু শব্দের মধ্যে সব কিছু আছে। একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া গভর্নমেন্ট গোপনেতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করল, কি না 100 বছর ইন্ডিয়াকে আমি লিজ দিয়ে দেব, লেখা আলো হবে না, রাষ্ট্রপতি সহি হওয়া চাই। রাষ্ট্রপতি যখন সহি করলো ইন্ডিয়া চলে গেল 100 বছর। সাধারণ রাষ্ট্রপতির যদি আজকে যার স্থিতি কালকে তার স্থিতি নাই, তার সহি মূলে যদি ইন্ডিয়া থাকে, তার ভগবানের নামের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকবে না কেন বলুন। শব্দের দ্বারাই অনুরাগ, শব্দকে বাদ দিলে আমরা পশুতুল্য হয়ে যাব। একসময় হয়েছিল, আপনারা অষ্টাবক্র মুনির নাম শুনেছেন, অষ্টাবক্র হলো কেন জানেন, তার বাবা যখন অষ্টাবক্র মুনি গর্ভে ছিলেন বাবা বেদ অধ্যয়ন করতেন, তখন এর গর্ভস্থিত বালক কটাক্ষ করেছিল, বক্রোক্তি করেছিল, আপনার মেয়ের উচ্চারণ ঠিক হচ্ছে না। তখন পিতা দুষ্ট হয়ে এখন গর্ভের মধ্যে আছো, আমাকে বক্রোক্তি করছো, যা তুমি বাক্য হয়ে যাও, অষ্টভক্ত হল। এখন পিতা যখন ছেলে অধ্যয়ন আদি করলো, পড়াশোনা করলো, পিতাকে দেখতে পাচ্ছে না, মাকে জিজ্ঞাসা করলো কি বা আমার পিতা কোথায়, মা বেটা কি বলবো, তোমার পিতা ওই বিহারেতে জনক মহারাজের সভাতে গিয়েছিলেন, সেখানে নন্দ নামক এক পণ্ডিত তোমার পিতাকে স্বাস্থ্য বিচারেতে পরাস্ত করে তাকে জলে ডুবিয়ে দিল। তাহলে আমি যাব, তুমি কি যাবে, সেই যে নন্দ নামক পণ্ডিত বিশ্ববিখ্যাত পণ্ডিত, তোমার পিতাকে নেই বহু বহু পণ্ডিতকে জলে ডুবিয়ে দিয়েছে, আমি যাব। তখন বললেন যে আচ্ছা বাবা যাও। জনক মহারাজের সভাতে যখন উপনীত হলেন, সব বিদ্বান সদস্যগণ বসিয়া আছেন, জনক মহারাজ সেখানে বসিয়া আছেন, অষ্টাবক্র মুনিকে দেখে সভা সদস্যগণ শুধু হাস্য পরিহাস করছে, ইনিও তার হাস্য তাদের হাস্য পরিহাস দেখে ইনিও হাসছেন, সদস্যগণ হাসছেন, ঋষিও হাসছেন। তখন জনক মহারাজ বললেন কি ব্যাপার, আপনি নিজেকে পণ্ডিত বলে পরিচয় দিচ্ছেন, আর এসব ব্রহ্মজ্ঞগণ তত্ত্বজ্ঞগণ সব সভাতে উপবিষ্ট আছেন, উপবেশন করিয়া আছেন, আর আপনি তাদের দেখে হাসছেন কেন, ওরা হাসছে কেন বলুন, না আপনার আকৃতি দেখে হাসছে ওই জন্য আমি হাস কেন। জীব সাহেব পাদেরকে উদাহরণ দিয়েছেন, পণ্ডিতা বেদ চক্ষুষা দর্শন রকমারই আছে, আমি মনে করছিলাম যে এরা পণ্ডিত আইনজ্ঞ, এই চোখ দিয়ে দেখেন না, যারা ন্যায়াধীশ সিদ্ধান্ত সংবিধান অনুসারে দেখে ন্যায় অন্যায় স্থাপন করেন, তদ্রূপ আমি মনে করছিলাম যে এই তো বিদ্বানগণের ব্রহ্মনিষ্ঠ সভাতে আমি এসেছি, কিন্তু ওরা তো ব্রহ্মনিষ্ঠ নয় আমার মনে হয়, সেই জন্য আমি হাস আমি মনে করলাম যে ব্রহ্মনিষ্ঠের সভাতে এসেছিলাম, এখন দেখি যে এরা তো ব্রহ্মনিষ্ঠ নয়, এরা সব মূর্তি, বললেন এই কথা কি, আপনি মূর্তি বলছেন এসে ব্রহ্মজ্ঞগণ, মূর্তি কি করে জানেন, এই স্থূল দেহটাকে দেখে চর্বিকে দেখে এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখে তারা ব্যবসা বাণিজ্য করে, কোথায় কত মাংস আছে কোথায় চর্বি আছে, সুতরাং এরা তো বেদ চক্ষু দিয়ে আমাকে দেখছে না, এরা দেখছে এই মূর্তির মতন আমার কোন অঙ্গটা বক্র কোন অঙ্গটি সুন্দর, এটি হচ্ছে মূর্তির সভা। এই জন্য দেখার চার প্রকার, রাজা পশ্যন্তি কর্ণাভ্যাং, পণ্ডিতা বেদ চক্ষুষা, গাব পশ্যন্তি জ্ঞানেন, আর ইতর সাধারণ চক্ষু দিয়ে দেখে। সুতরাং আপনারা যে স্থানেতে এসেছেন, নমামি গৌরস্থল চিত বিভূতি, সাধারণ নয়, মাতৃ নয়, ব্রহ্মাদি দেবতাগণ এসে এই স্থানে গোড়াগড়ি যাচ্ছেন, কি বুঝব, আমরা তো এই চোখ দিয়ে দেখি। এইটি হচ্ছে কীর্তনার্থটি, হরিনাম করতে হবে, কিন্তু কালকে পূজনীয় বা তিরিক্ষ মহারাজ একটি শ্লোক বলেছিল, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রথ বিগ্রহ, সে জন্ম ভগবান দয়া করে বাণী রূপেতে অক্ষর রূপে এসেছেন, আমরা তো তার পার্বতে যাওয়ার সামর্থ্য নাই, এই জন্য জয়তি জয়তি নাম আনন্দ জয় নাম ধেয় মুনিবৃন্দ জেয় জনরঞ্জনায় পরম অক্ষরাগতে, অক্ষর রূপে এসেছেন দয়া করে আমাদের কাছে। বলো তোমাদের কাছে শব্দরূপে আমি আসছি, তোমরা আমার নাম কীর্তন করো সর্বাভীষ্ট পূর্ণ হবে। এই জন্য নাম চিন্তা বলি, চিন্তা অনুসারে সর্বাভীষ্ট পূর্ণ করবেন, আর কিছু করতে হবে না। প্রণত দেহি না বলছেন যে রাধারানী কে জায়গায় বলেছেন তিনিও চিন্তামণি স্বরূপ, সুতরাং সেই নাম করবেন। চিন্তা করতে গেলে কিন্তু বিপরীত হয়ে যাবে। এখন যদি ভগবানের লীলা আমরা চিন্তা করি তাহলে বিপরীত হয়ে যাবে। মতগণের সংসর্গে ওই নামই করতে হবে, কিন্তু কিছু ভাবনা থাকা চাই না, না হলে তো নাম তো সচ্চিদানন্দ স্বরূপ। আপনাদের কি অভিষ্ট করিবেন, আমাদের কি অভিষ্ট পূর্ণ করিবেন বলুন। সেই জন্য চৈতন্য চন্দ্র চৈতন্য মঙ্গলেতে বলেছেন, দেখো এই কলিযুগেতে কীর্তন যোগ্য। ভক্তগণ বললেন যে প্রভু আপনি যোগ্য বলছেন কেন, কুণ্ড কোথায়, অধুর্য কোথায়, ঘি কোথায় এবং অগ্নি কোথায়। তখন চৈতন্য চন্দ্র বলেছে এই জিহ্বা হচ্ছে অধৈর্য, আহুতি দিবে, কর্ণ হচ্ছে কুণ্ড, শব্দ হচ্ছে ঘি এবং ভাব হচ্ছে অগ্নি। সুতরাং ভগবত ভক্তগণ আপনার সোজাসুজি যোগাযোগ করতে পারবেন না, এইসব বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে যোগাযোগ হয়। দূরস্থিত ব্যক্তির সহিত যোগাযোগ করতে গেলে শব্দই মূল। সুতরাং সেই যে ভগবান হরি অক্ষর রূপেতে এই জগতে এসেছেন, আপনারা যোগাযোগ করলে হবে না। এই বৈষ্ণবের আনুগত্যে শব্দের মাধ্যমে কৃষ্ণের সহিত যোগাযোগ করিবেন, এবং তার যোগাযোগের মূল হচ্ছে শব্দ, সেই শব্দ হচ্ছে নাম কীর্তন, তার মধ্যে কিছু ভাব ভাবানুরূপ পরাবরত্তম। ভাব মানে যে প্রকার বৈষ্ণবগণের সংসর্গে যাবেন সেই প্রকার ভাব হৃদয়তে জাগবে, বৈষ্ণবগণের সংসর্গ অনুসারে সেই ভাব রাখবেন। আর জীবাত্মে অধৈর্য এই কর্ণটি অর্পণ করবেন, দেখবেন মন আর কোন দিকে যাবে না, হরে কৃষ্ণ কান্ত অর্পণ করবেন। আর শব্দ হচ্ছে ঘি, শব্দ দ্বারা উচ্চারণ করবেন, আর ভাব হচ্ছে অগ্নি, ভাবানুসারে ভক্তগণ নাম কীর্তন করবেন। করতে 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 উপাস্য দেবকে অনুরাগ হবে। সেই কথাই ছিল সত্যিরানন্দ ভক্তিমূলক ঠাকুর পূজনীয় বামন মহারাজ আগে খুব উচ্চারণ করছিলেন, সুরসদিক উপকণ্ঠে গোদ্রুমে গৌরে গৌরতীর্থে বসতি সুরবিকুঞ্জে ভক্তি পূর্ব বিনোদ যুগল যুগল চরণ সেবা সেবা সুখায় লাভায় ব্রজল সদসিকায়া ব্রজল সদসিকায়া। কি করবো আমার তো বেড়েই যায় আর ব্রজল সদসিকায়া। এইসব আছেন বিদ্বানগণ, এইসব সাধু সন্ন্যাসীগণ, এরা শাস্ত্রজ্ঞ, এদের কাছে বলছি ব্রজল সদসিকায়া পারভগ্নে আসছে অত্য। আমাদের সেই আর কিছু নাই, এদের কাছে বলি এরা হয়তো আমার ভুল ত্রুটি সংশোধিত করবেন, কিন্তু একটা গোবিন্দ কথা সুধা রসদে সে তো ময়া জিম্ভিতম যতবা তোর গুণ কীর্তন অর্চন বিভু সাধ্যই দিনম প্রাপিতম যত প্রীতি রকারি তত প্রিয়জনেষু আত্যন্তিকম সে নমে গোপেন্দ্রা তোদ জীবন প্রণয়িনী শ্রীরাধিকা তুষ্ঠ। এই বললাম গৌরব পদাশ্রিতা নাম, আমি ওদের পদাশ্রিত হই।
আপনারা শুনতে পারছেন মহারাজের সমুখ থেকে এখানকার মহত্তম এবং আমাদের কর্তব্য সম্বন্ধে সবকিছু উপদেশ লাভ করলেন। তবে আমার নিজস্ব কিছু প্রয়োজন সিদ্ধির জন্যই আমাকে এখানে কিছু মুখ্যতা প্রকাশ করতে হবে, তার জন্য আপনারা আমার সমস্ত আমরা শ্রী সচ্চিদানন্দ পশ্চিমের ঠাকুরের চরণস্থলে এসে উপস্থিত হয়েছে। এইখানে তিনি সাধু ভজন করছেন এবং এইখানে তার সমান। আর এই ভক্তিবিনোদ ঠাকুর এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামকে তিনি প্রকাশ করেছেন। যদিও নিত্য প্রকাশিত বস্তু, তথাপি কালের প্রভাবে সেটি লোকলোচনের অন্তরালে বর্তমান করে অবস্থান করে। যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতী, এই হিসেবেই আমরা শাস্ত্রে দেখতে পাই। তার জন্য আবার তাকে লোকচক্ষে প্রকাশ করার আবশ্যকতা আছে। তখন ভগবান নিজে আছে কিংবা তার নিজজনকে প্রেরণ করে। শ্রীজামি সদা আত্মানন্দ শ্রীজাম মহম, আত্মা শব্দে নিজেকেও বলা হয় বা তার প্রিয় লোককেও বলা হয়। এই জন্য সচ্চিদানন্দ ভক্তিচন্দ্র ঠাকুর তিনি সাধারণ যে বৈষ্ণব আমরা যেরকম মনে করছি তিনি তার নন, তিনি তার সেই প্রকার নিজজন যার দ্বারাতে ভগবান এইরূপ ভাবে ধামে ভগবান এইরূপ ভাবে ধামে যে তার সম্পদ রক্ষা করেছে সেই সম্পদের অধিকার যার দ্বারা যে জগৎকে বিতরণ করতে ইচ্ছুক হয়েছে। সেই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তি যে মন্দাকিনী ধারা তারই বহিরাস্বরূপে এসে জগতে সেই ভক্তি সিদ্ধান্ত বিশেষত যে মহাবদান্ন অবতারের বদান্ন লীলা তৎসম্বন্ধীয় সমস্ত কিছু শিক্ষা উপদেশ তিনি জগৎকে প্রদান করেছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামের এক প্রকার সেই মূল তত্ত্ব বলেও আমাদের গুণবাজ পদ্মের কাছে প্রকাশিত হয়েছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার সেই কাজে পরিপোষণ পেয়ে দিচ্ছে মূল কিন্তু ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তার জন্য তিনি সেই গুরুপার পদ্মের সেবায় সুষ্ঠুভাবে আরো প্রকাশ করবার জন্য তার সেই সেবার মুখ্য যে উৎসব সেই উচ্চস্থানে প্রথমে তিনি এসেছিলেন। যদিও আমরা নবধা ভক্তির মধ্যে কীর্তনাক্ষ ভক্তিকে প্রধান রূপে গ্রহণ করে থাকি কিন্তু তথাপি তার পর্যায় অনুসারে আমরা দেখি শ্রবণং কীর্তনং কৃষ্ণ স্মরণং পাদ সেবনং শ্রবণে প্রাসঙ্গিকতা সেখানে বর্তমান রয়েছে। শ্রবণ যাই আগে, কেননা তারা যুক্তি দিয়ে বলছে যে কীর্তন কি করে সম্ভব, শ্রবণ যার হয় না সে কখনো কীর্তন করতে পারে না, ওই জন্যই শ্রবণ করতে হবে আগে, তার জন্যই গুরুপার পদ্মের কাছে যেতে হবে। কিন্তু যদি গুরুপার পদ্ম শ্রবণ কীর্তন সবই করেন তবে সেই গুরুপার পদ্মের কাছে গেলে দুটি সিদ্ধ হয়ে যায়। এখানে আমার বক্তব্য হচ্ছে তাহলে শ্রবণ এটি তো প্রথম হয়েছে না কীর্তনটা প্রথম হয়েছে, কোনটাকে আমরা ধরব? শ্রবণকে যে প্রথম বলা হয়েছে কিন্তু সে শ্রবণ হয় কি করে, কীর্তন না হলে তার জন্য কীর্তনটাই তো প্রথম হতে পারে। কালী শ্রবণ যে প্রথম দেওয়া হয়েছে এটা কি করে শাস্ত্রের সিদ্ধান্ত হল? এমন একটা তত্ত্ব রয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে যে কীর্তনটা শ্রবণ না করেও হয়, হয়তো এটা একটা আপনারা অসম্ভব বলে মনে করছেন, কিন্তু ব্রহ্মার কি অবস্থা হয়েছিল, তিনি শ্রবণ করেননি। কৃষ্ণের অনুগ্রহে বা গর্ভোদক সাহেব অনুগ্রহে তার হৃদয়কে প্রকাশিত হয়েছিলেন, তখন তিনি কীর্তন করেছেন, তার জন্যই কীর্তনাক্ষ উপনাম হতে পারে। লাভানহং যথাভাব যদরূপ গুরু কর্ম তথৈব তত্ত্ব বিজ্ঞান মস্তিষ্কে মদ অনুগ্রহ অনুগ্রহ লাভ করেছিলেন, অনুগ্রহের দ্বারা তিনটা হৃদয়ের মধ্যে সেই বৃত্তি সব প্রকাশ হয়েছে, তার জন্য তিনি আর আলাদা করে শ্রবণ করতে হয়নি, সেই জন্য তিনি কীর্তন করেছেন। সুতরাং কীর্তনাক্ষও প্রথম হতে পারে, এটা অশাস্ত্রীয় অযৌক্তিক হতে পারে না। এই প্রকার গুরুপাদ পদ্ম সেই জন্য সেই প্রাথমিক যে বস্তু নবদা ভক্তি সে কীর্তনাক্ষ দিতে এসে কিছু অন্যায় কাজ করেনি, শাস্ত্র সংগতির তিনি বিচার সেখানে দেখিয়েছেন। সুতরাং আমরা সেই ভক্তিগ্ন ঠাকুরের কাছে এসেছি আমাদের গুরুপাদ পদ্মের আদেশ নির্দেশ অনুসারে, এই জন্য প্রথম দিকে নাই আমাদের সর্বতভাবে বেদান্ত সমিতি এইখানে এসে তাদের গুরুপাদ পদ্মের আদেশ প্রতিপালন করে থাকে। ভক্তিগ্ন ঠাকুর তিনি মহাপ্রভুকে মহাপ্রভুর যে ধর্ম আচরিত এবং প্রচারিত যে বিমল বৈষ্ণব ধর্ম তার যে কি বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব, বিশেষত নামাত্মক যে বস্তু নামরূপে যে মহাপ্রভু এসে জগৎকে শিক্ষা করে প্রদান করলেন, যেটা আমি কাল থেকে বলতে শুরু করেছি এবং আরো পরে বলব, সেই নামেরই প্রাধান্য তার শিক্ষার মধ্যে প্রদান করা হয়েছে। সেই ছিল ভক্তিবৃন্দ ঠাকুর আমাদের সেই নাম ভজনের কথাই সর্বত্র শিক্ষা প্রদান করেছেন এবং তার অনুগত জন্মগত সেইভাবে আমাদের কাছে নামেরই মাহাত্ম্য বলেছেন এবং নবদ্বীপ ধাম সেই সর্বোত্তমতা লাভ করেছে কেবলমাত্র সেই নাম ভজনের দ্বারাই বা নাম তত্ত্বের প্রকাশের দ্বারাই, নাম তত্ত্বের যাবতীয় বৈশিষ্ট্যের দ্বারাই। আর জন্যই আমরা এই কীর্তনাক্ষ বা নামাত্মক যে নবশ্রী ধাম সেই ধামেরই এখানে এসে পৌঁছেছি এবং ভক্তিন্দ্র ঠাকুরের কাছে আমার একান্তই বিচারণের প্রার্থনা জানাচ্ছি, তিনি সেই নাম ভজনে আমাদের অধিকার
চরিত্রায় সচিদানন্দ পালিনি জীবশিক্ষে কলাপ্তায় শ্রীরামপ্রেমদায় মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেন চ কৃতানাম পাবন ভবতি। শ্রী গোদ্রুম দ্বীপ সম্বন্ধে এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা পূর্ববর্তী অনুভব সিদ্ধ বৈষ্ণবের নিকট অনেক কথা শ্রবণের সুযোগ পেলাম। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এক কথায় কীর্তন বিগ্রহ, তার দুটো দিক আমরা জানতে পেরেছি শ্রীমান সরস্বতী প্রভুপাদের বক্তব্য থেকে। দীর্ঘ আর প্রভু দুটো শব্দ আমরা শাস্ত্রে পাই, ভক্তি বিনোদ ঠাকুরকে দীর্ঘ বলে বলা নেই, ভক্তি বিনোদ বাণী বৈভব গ্রন্থের মধ্যেও তার একটা ব্যাখ্যাও দেওয়া হবে। দীর্ঘ শব্দ কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মধ্যে যুগপদ ভক্তভাব এবং ভগবদ্ভাব দুইটার ভিতরে আছে, সেই জিনিসটাকে বুঝাবার জন্য বিভিন্ন শব্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রয়োগ করা হয়েছে। আবার গুরু পরম্পরা ভিতরে আমরা দেখতে পাই, সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে বলা হয়। আমরা সুরভি কুঞ্জে দর্শন করে এখানে প্রবেশ করেছি, সনন্দ সুগুরু কুঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান। সেখানে যে ইতিহাস প্রথমে শুনেছি আমরা, এখানে কোনার দিকের যে ঘরখানা দেখছেন আপনারা, এইটাই হল গুরুকিশোর দাস বৈজী মহারাজের ভজনস্থল। উনি প্রায়ই আসতেন নবদ্বীপ থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক একটা অদ্ভুত রকমের ছিল, যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন গুরু পরম্পরার মধ্যে। গুরু পরম্পরায় বোধ হয় তিনি হন নবম দাদা, ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম, কিন্তু সেখানে প্রভুপাদ দর্শন প্রায় নবম। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের আগে যিনি, তার নম্বরটা কম হওয়া দরকার, আর ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা পরে হওয়া দরকার, কিন্তু দেখা যায় একই নম্বরের মধ্যেই আছেন দুজন। ব্যাপারটা সেখানে বিচারে এইটুকু পাই আমরা গুরুবর্গের কাছ থেকে, যে সেখানে দুজনেরই একটা এমন সাম্যভাব সমতা একটা ছিল, যাতে করে একই নম্বরের মধ্যে দুজনে এসে গেছে, গুরু পরম্পরার ভিতরে রয়েছে ওটা। তার সম্বন্ধে যা বলা হয়েছে তার দশকম ভক্তিবিনোদ দশকমের ভিতরে সেখানে আমরা পাই, তিনি ছিলেন গৌর, গৌরের শক্তি গদাধর, এ কথা বলা হয়েছে। অষাঢ়দর্শী অহন গৌর শক্তি গদাধরাভিন্ন তনু জহৌজ, গদাধরাভিন্ন তনু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সেই তনু পরিষ্কার করেছেন। সাধারণ মানুষের জন্ম মৃত্যু একরকমের, কিন্তু নিত্যসিদ্ধ পার্শ্ব ভগবত প্রেরিত নিজেজন, তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নয়, তাই সেখানে আবির্ভাব তিরুভাবের কথা এসেছে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গদাধরাভিন্ন তনু, এই বলে তার ব্যাখ্যা রয়েছে। আর তিনি যে পরিচয় দিয়েছেন সেখানে কমলমঞ্জিরি সত্যি বলেই পরিচয় দিয়েছেন, রাধা কৃষ্ণ পদকমলে মন, এই কীর্তনের শেষের দিকে তার পরিচয়টা বিশেষ করে পাওয়া যায়। কথাটা তিনি নিজেরটাই নিজে প্রকাশ করেছেন। আর কমলমঞ্জিরি সত্যি এই কথাটাও পরিচয় তিনি দিয়েছেন নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থের শেষের দিকে, এই পরিচয় দিয়েছেন। সব জিনিসগুলোই আমরা তো কিছু বুঝতে পারি না, জানতে পারি না, সবই গুরু বৈষ্ণব কৃপা বলে এইগুলো লাভ। আমরা সবাই মিলে নবদ্বীপ ধাম ক্রোশাত্মক নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আমরা সবাই এসেছি, মিলিত হয়েছি। তো এখানেও পরিক্রমারও যা ঢং সেটাও সেখানে দেখাচ্ছেন, গৌর আমার যেসব স্থান করণ ভ্রমণ রঙ্গে সেসব স্থান এরম আমি প্রণয়ী ভক্তের সঙ্গে, প্রণয়ী ভক্তের কথা বলা হল। ঠিক এইরকম একই ধরনের কথা ব্রজমন্ডল পরিক্রমার সময়ও বলা হয়েছে, সেখানে এখানে বললেন ভক্তিবিনোদ ঠাকুর, আর ওখানে বলছেন নরসম ঠাকুর, সেখানে বলছেন ভ্রমীব দ্বাদশ বনে হসফেলি দিলস্থানে প্রেমাবিথে গড়াগুড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এখানে প্রণয়ী ভক্ত আর ব্রজবাসী জন, শুদ্ধ ব্রজবাসী জন দুই এক কথা, প্রণয়ী ভক্ত শুদ্ধ ব্রজবাসী অপ্রাকৃত ভাবে বিভাবিত, তাদের তো প্রাকৃত দৃষ্টি নাই, অপ্রাকৃত ভূমিকা করা অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। দক্ষিণ ঠাকুরের কীর্তনের মধ্যেও পাওয়া যাচ্ছে নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন নাম রসে ভাষারে জগৎ করি মহা সংকীর্তন, তাকে সংকীর্তন রাখা ছড়ি, এটাও তার অংশ বিশেষ। যেমন শ্রীবাসঙ্গনে যেমন সংকীর্তন রাসস্থলী প্রকাশ করেছিলেন গৌর, সেইরকম ভাবে এখানেও সেই ব্যাপারটাই আছে। এখানেও মূর্তি আছেন গৌর, গৌর শক্তি মূর্তি রয়েছেন এখানে বিরাজিত। সুতরাং ওই ত্রিমূর্তি গৌর গদাহাজর কেলি কলাই গৌর গদাধর পক্ষচর, হ্যাঁ বাবা গৌর গদাধর পক্ষচর। তো এখানে ওই গৌর গদাধরের সেবার কথা প্রকাশ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সাধারণ ভাবে দেখা যায় পুরুষ মূর্তি ভক্তিবিনোদ ঠাকুরকে, সরস্বতী প্রভুপাদকে, গৌরসিদ্ধ বাবাজী মহারাজকে, এসব পুরুষ শরীর দেখা যায়, বেটা ছেলের মূর্তি। কিন্তু কার্যত এরা সব স্ত্রী মূর্তি, সখী মঞ্জুর ইত্যাদি, এটা কি ব্যাপার? গোস্বামীগণ তাদেরও এরকম দেখা যাচ্ছে, কিন্তু কার্যত তাদের সব ওই রূপমঞ্জুরি, উপমঞ্জুরি, তমঞ্জুরি হিসেবে বর্ণনা আছে। ভিতরে বুঝবার বহু কথা আছে যেগুলো ঠিক সর্বসাধারণে আলোচ্য বিষয় নয়, অথচ আলোচনা করতে গিয়ে কিছু কিছু এসে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুরের বাইরের বাহ্য জগতের পরিচয়ের ভিতরে কতগুলো কথা আছে, যে কথাগুলো অনেকেই হয়তো জানা নেই। তিনি সমস্ত বেদশাস্ত্র থেকে আরম্ভ করে বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সমস্ত গ্রন্থের সার নিষ্কর্ষ, গোস্বামী গ্রন্থ সমস্ত সার নিষ্কর্ষ এ করে তিনি গ্রন্থাদি লিখেছেন, ফলে শতাধিক গ্রন্থ বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উড়িয়া ভাষায়, এমনকি উর্দু আরবি ফার্সি ভাষায় লেখা তার বই আছে। বালিদের স্ত্রী বলে যে বই রয়েছে তার বহু ভলিউম সব। তিনি এই সব কাজগুলো করলেন কি করে? সময় তো তার খুব কমই ছিল। তিনি যখন শেষের দিকে ইন্ডাস্ট্রি ম্যাজিস্ট্রেট অফিসিয়েট করেছিলেন তার সময় তো খুব কম ছিল, আর এই কাজের জন্য তিনি সমস্ত ভারতবর্ষের সব জায়গায় ঘুরেছেন। গারোহিলসে মঠ হয়েছে গুরুরাজেন্দ্র স্বামীটির, ভক্তিবিনোদ ঠাকুর সেখানেও গেছেন, তার জীবনী ভিতরে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীর ভিতরে লেখা। তিনি ওয়েস্ট গারোহিলসেও সেখানে উপস্থিত হয়েছিল, তিনি সেখানে কাজ করেছেন। ওটা হলো একটা দিক। পারমার্থিক সাহিত্য ভাণ্ডারে বৈকুণ্ঠের কৌস্তবমণি আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন তিনি। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের সেরা কথা, শেষ কথা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ, যে কথা আমরা বেদান্ত দর্শনের শেষের দিকে পাই, যেটা হ্যাঁ অনাবৃত্তি শব্দাস, অনাবৃত্তি শব্দাস যে কথা প্রথমেই বলেছেন নারায়ণ মহারাজ, কিছু বলেছেন আবার জামদান মহাদেব কিছু বললেন, সেই কথাই শব্দের সাধন, শব্দের সাধনের দ্বারা এই শব্দটা সম্ভব। উনি তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিচারের ব্যাখ্যা দিয়েছেন, এখন সূক্ষ্ম বিচারের ব্যাখ্যার তো সময়ও নেই, তা হলেও জানি আমাকে তো কিছু বলতে হবে, যেমন আরম্ভ করেছি তো চেষ্টাও আর করতে হবে। শেষের ভঙ্গিতে আর কি বলি, শ্রদ্ধায় ভৃগুবরণ তারায়ণাম রাগের মধুর মেঘ মঙ্গল মঙ্গলানন্দ সকল নিগম বল্লী স্বরূপ শ্রদ্ধায় হে লয়া বা ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণনাম। আবার একটা শ্লোক পাচ্ছি, আরো দামি শ্লোক, সেটা যদিচ্ছি পরম জ্ঞানম জ্ঞানাজ্জত পরম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম, বোধ হয় নারদের ঠিক কথা এটা। তা এখানে যারা প্রাকৃত কর্মী জ্ঞানী ইত্যাদি তাদের এখানে ঢিট করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের এটাকে খণ্ডন করা হয়েছে তাদের ওই মতবাদ থেকে। যদি ছেলে পরম জ্ঞানম, জ্ঞানের থেকে যদি পরশ্রেষ্ঠ কিছু আছে হ্যাঁ সেইটা তুমি ইয়ে করো, সেটা জানবার বুঝবার চেষ্টা করো। সেই জ্ঞান থেকে আবার যেটা শ্রেষ্ঠ জ্ঞানাজ্জত পরম পদম, সেই জ্ঞান থেকেও যেটা পরম পদ যার দ্বারা লাভ হবে, সর্বার্থ সিদ্ধি হবে, সেটা কি করে হবে? তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম, তাহলে গোবিন্দ কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছে, সেরা হচ্ছে, গোবিন্দ কীর্তন ছাড়া কোনো উপায় নেই, তাহলে কীর্তনের পরেই জোর দিচ্ছেন, তাহলে ওই অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত বেদান্ত দর্শনের শেষ সূত্র সেইটাই এসে যাচ্ছে ভাগবতের মধ্যে। ভাগবতের আলোকে বেদান্ত দর্শন ব্যাখ্যা, আর বেদান্ত দর্শনের আলোকে ভাগবত ব্যাখ্যা, গুরুবার পদ্ম এটা বলতেন। এই নিয়ে প্রবন্ধাদিও কিছু কিছু লেখা আছে, নোট কিছু কিছু আছে আমার কাছে, বলেছেন এই ব্যাখ্যাগুলো দিতে হবে। বেদান্ত যখন ছাড়বে তখন ভাগবতের আলোকে বেদান্ত দর্শন, আবার বেদান্ত দর্শন যখন ছাড়বে তখন ভাগবতের কম্পেয়ার করে ভাগবত ছাড়তে হবে, তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হবে। এটা প্রভুপাদেরও নাকি ইচ্ছা ছিল। সাধু মহাজনগণের তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জগৎ থেকে অন্য রকম, তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন সেই দৃষ্টিতে মানুষ কজন চলতে পারে। প্রভুপাদ সরস্বতী বলে গেলেন যে আমি যে জিনিস লোককে দিতে এসেছিলাম, বুঝাতে এসেছিলাম, তা কিছু হল না, তা কিছু হল না। সহজিয়া গালাগালি দেয় গৌরীমঠ নাকি কিছু তত্ত্ব দর্শন কিছু বোঝে না, বলে না, আলোচনা করে না, রসত্ব আলোচনা করে না, এরা শুধু শুধু ঠিকই টিকিয়ে গেল। সহজিয়ারা এটা বলে, এটা বদনাম আছে গৌরীমঠের উপরে। কিন্তু জিনিস একটা ফাইনাল ডিসিশন, এটা বলে তো একটা জিনিস আছে, সাধনের ক্রম এবং চরম পর্যায়ে এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। তবে যার ভাগ্যে যতটুকু জুড়বে সেই নিয়েই তিনি চলবেন, এর থেকে আর কি বলা যায়। ভক্তিবীরেন্দ্র ঠাকুরের কথা কিছু বলতে গেলে তাহলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা এসে যায়, আর সরস্বতী ঠাকুরের কথা কিছু বলতে গেলে আবার আমাদের গুরুপাদ বদ্মের কথা এসে যায়। গুরুপাদ বদ্মের এসে যায় কেননা এরাই তো তত্ত্ব দর্শনটাকে জানিয়েছেন পরপর, সেজন্য এদের সকলের কাছেই আনুগত্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি বৈষ্ণবগণ যে তত্ত্ব সিদ্ধান্ত আমাদের আজকে শ্রবণ করিয়েছেন, এই জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ রইলাম।